আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা, গুনাহের পাঁচটি পার্থিব ক্ষতি, এই বিষয়বস্তু নেকি দাওয়াতের 367 থেকে 382 নং পৃষ্ঠা থেকে সংগ্রহ করা হয়েছে। আত্তারের দোয়া। হে মোস্তফার প্রতিপালক, যে কেউ এই পুস্তিকা গুনাহের পাঁচটি পার্থিব ক্ষতি পড়ে বা শুনে নেয়, তাকে সর্বদা সৎ কাজ করা এবং মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং তাকে কিয়ামতের দিন সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করুন। দরুদ শরীফের ফজিলত। হযরত আবুল মুয়াহিব শাজিলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে তার দিদার দ্বারা ধন্য করে ইরশাদ করেন, তুমি কিয়ামতের দিন আমার 100,000 উম্মতের শাফাআত করবে। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর এত বড় পুরস্কার ও দয়া কিভাবে হলো? ইরশাদ করলেন, এই কারণেই যে তুমি আমার উপর অধিকারে দুরুদে পাকের উপহার প্রদান করতে থাকো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, দুরুদ পাক পাঠ করারও কতই না সুন্দর বরকত। এই দুরুদের ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে কিয়ামতের দিন আল্লাহ ওয়ালাগণ গুনাহগারদের শাফাআত করবেন। মনে রাখবেন, সম্পূর্ণরূপে শাফাআতকে অস্বীকার করা কুরআনের আদেশকে অস্বীকার করা ও কুফর। এই সুবাদে শাফাআতের ব্যাপারে নেকি দাওয়াতের কিছু মাদানী ফুল আপনাদের সামনে তুলে ধরছি, যা গ্রহণ করে অন্তরের মাদানী ফুলদানিতে সাজাতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইমানের সতেজতা নসিব হওয়ার পাশাপাশি অনেক কুমন্ত্রণাও দূর হয়ে যাবে। শাফাআত শব্দের অর্থ হলো গুনাহ ক্ষমা করার সুপারিশ। সর্বপ্রথম উলামায়ে কিরামে শাফাআত করার ব্যাপারে একটি ইমান সতেজকারী বর্ণনা শ্রবণ করুন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আলিম ও আবিদকে আনা হবে। আবিদকে বলা হবে জান্নাতে প্রবেশ করে নাও, আর আলিমকে বলা হবে তুমি একটু অপেক্ষা করো যাতে মানুষের শাফাআত করতে পারো। এই প্রতিদানে যে তুমি তাদেরকে আদব শিক্ষা দিয়েছিলে। যে সকল আয়াতে শাফাআতের অস্বীকৃতি রয়েছে তার ব্যাখ্যা। কুরআনে কারিমে যে সকল আয়াতে শাফাআতের নেতিবাচক বিবৃতি অর্থাৎ অস্বীকৃতি রয়েছে, সেখানে উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নিকট কেউ জোরপূর্বক শাফাআত করতে পারবে না, কিংবা অমুসলিমদের জন্য কোনো শাফাআত নেই, অথবা মূর্তি শাফাআতকারী নয়। যেমনটি তৃতীয় পারা সূরা বাকারার 254 নং আয়াতে রয়েছে কানজুল ইমান থেকে অনুবাদ, সেদিন না কোনো বেচাকেনা থাকবে, না কাফেরদের জন্য বন্ধুত্ব এবং না শাফাআত। 29 পারা সূরা আল মুদাসিরের 48 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে কানজুল ইমান থেকে অনুবাদ, সুতরাং তাদেরকে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে দেবে না। কুরআন শরীফে যেখানে শাফাআতের প্রমাণ রয়েছে, সেখানে আল্লাহর প্রিয় বান্দাদের মুমিনদের জন্য শাফাআত বিল ইজিন উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দারা তার প্রিয় পাত্র এবং মর্যাদার ভিত্তিতে আল্লাহ পাকের অনুমতিতে মুমিনদের ক্ষমা করাবেন, যেমনটি তৃতীয় পারা সূরাতুল বাকারার 255 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ। সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি ব্যতিরেকে? 16 পারা সূরা মরিয়ম আয়াত নম্বর 87 রয়েছে, যা কানজুল ইমান থেকে অনুবাদ, লোকেরা সুপারিশের মালিক নয় কিন্তু ওই সব লোক যারা পরম দয়াময়ের নিকট অঙ্গীকার রেখেছে। দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনা প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়ত প্রথম খণ্ডের 139 থেকে 141 পৃষ্ঠায় কিয়ামতের দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে শাফাআত সম্পর্কে বিশদ আলোচনায় এও রয়েছে, এবার সমস্ত নবীগণ নিজ উম্মতদের জন্য শাফাআত করবেন। আউলিয়ায়ে কিরাম, শহীদগণ, ওলামা, হাফিজগণ, হাজিগণ, বরং ওই সকল লোক যাদের উপর কোনো দিনই পদে দায়িত্ব অর্পিত হয়েছে, নিজ নিজ সংশ্লিষ্টদের শাফাআত করবে। অপ্রাপ্ত বয়স্ক শিশু যারা মারা গেছে তারা তাদের পিতামাতা শাফাআত করবে। এমনকি ওলামাদের নিকট কিছু লোক এসে আবেদন করবে, আমি আপনাকে অমুক দিন ওজুর জন্য পানি এনে দিয়েছিলাম। কেউ বলবে, আমি আপনাকে ইস্তিনজার জন্য ঢিলা এনে দিয়েছিলাম। ওলামাগণ তাদেরও শাফাআত করবেন। হিরজে যা জিক্রে শাফাআত কিজিয়ে, নার সে বাঁচনে কি সুরত কিজিয়ে। কালামে রেজার ব্যাখ্যা। এই পংক্তিতে আমার প্রিয় আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে আশিকানে রসুল, প্রিয় নবী মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আলোচনা অধিকারে করতে থাকুন, নিজের জন্য একে আশ্রয়স্থল বানিয়ে নিন, যাতে শাফাআতের আলোচনা আখিরাতের মঙ্গল ও জাহান্নাম থেকে মুক্তির উপলক্ষ হয়ে যায়। تجھ سا سیاہ کر کون ان سا شفیع ہے کہا پھر وہ تجھی کو بھول جائیں دل یہ تیرا گمان ہے কালামে রেজার ব্যাখ্যা। এই পংক্তিতে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেকে বিনয় করে বলেছেন, তুমি সবচেয়ে বড় গুনাহগারী হও না কেন, কিন্তু তুমি যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম তার চেয়ে বড় শাফাতকারী তো আর কেউ নেই। তাই হে আমার চিন্তিত মন, ভরসা রাখো, হাশরের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কখনো ভুলবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতের আটটি প্রকার। খাতিমুল মুহাদ্দিসিন হযরত আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি শাফাআতের প্রকারভেদ বর্ণনা করতে গিয়ে বলেন, নাম্বার এক, শাফাআতের প্রথম প্রকার হলো শাফাআতে উজমা, যার দ্বারা সকল সৃষ্টির উপকার সাধিত হবে, আর এটা আমাদের সম্মানিত নবী মক্কি মাদানী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বিশেষায়িত। অর্থাৎ আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের মধ্যে আর কোন নবী এতে সাহসিকতা ও অগ্রণী পদক্ষেপ গ্রহণের সামর্থ্য হবে না, এবং এই শাফাত মানুষকে শান্তি দেয়া, হাশরের ময়দানে দীর্ঘকাল অবস্থান করা থেকে মুক্তি দেয়া, আল্লাহ পাকের বিচার কার্য ও হিসাব নিকাশ দ্রুত শুরু করার ও কিয়ামতের দিনের কঠোরতা ও পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্যই হবে। নাম্বার দুই, দ্বিতীয় প্রকারের শাফাআত একটি সম্প্রদায়কে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানোর জন্য হবে, এবং এই শাফাআতটিও কেবল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাব্যস্ত। আর কোন কোন উলামায়ে কিরামের নিকট এই শাফাআত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বিশেষায়িত। তৃতীয় প্রকারের শাফাআত ওই সকল মানুষের ব্যাপারে হবে যাদের নেকি ও গুনাহ সমান হবে, আর শাফাআতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ প্রকারের শাফাআত ওই সকল মানুষের জন্য হবে যারা দোজকের হকদার হয়ে গেছে, তো দয়ালু নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। পঞ্চম প্রকারের শাফাআত মর্যাদাকে সুউচ্চ ও সম্মানকে বৃদ্ধি করার জন্য হবে। ষষ্ঠ প্রকার শাফাআত ওই সকল গুনাহগারদের ব্যাপারে হবে যারা জাহান্নামে পৌঁছে গেছে, আর শাফাআতের কারণে বের হয়ে আসবে, এবং এরূপ শাফাআত অন্যান্য আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম, ফেরেশতা, উলামায় এবং শহীদরাও করবেন। সপ্তম প্রকারের শাফাআত জান্নাত খোলার ব্যাপার হবে। অষ্টম প্রকারের শাফাআত বিশেষ করে মদিনা মুনাওয়ারাবাসী এবং রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূরানী রওজার জিয়ারতকারীদের জন্য বিশেষ পদ্ধতিতে হবে। হাশর মে হাম ভি স্যার দেখেঙ্গে মুনকির আজ উনসে ইলতিজা না করে। কালামে রেজার ব্যাখ্যা। আমার প্রিয় আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিতে বলেন, যে সকল লোক দুনিয়াতে আজ আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে ক্ষমতাহীন বলে মনে করছে, হাশরের দিন আমরাও তাদের তামাশা দেখাবো যে তারা কিভাবে অসহায় ও অস্থির হয়ে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের পবিত্র দরবারে শাফাআতের আশায় ধর্ণা দিতে থাকবে কিন্তু বিফল হয়ে ফিরে আসবে। তাই তো বলা হচ্ছে, আজ লে উনকি পানা আজ মদদ মাং উসসে ফির না মানেঙ্গে কিয়ামত মে আগর মান গায়া। কালামে রেজার ব্যাখ্যা। অর্থাৎ আজ প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাকে স্বীকার করে নাও, আর তার দয়াময় আঁচলে আশ্রয় নিয়ে নাও, এবং তার কাছে সাহায্য প্রার্থনা করো। যদি তুমি মনে করো যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দানক্রমেও সাহায্য করতে পারেন না, তবে মনে রেখো, কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহবুবি প্রকাশিত হবে, আর তুমি ক্ষমতার ব্যাপারটি স্বীকার করে নেবে এবং শাফাআত রূপী সাহায্যের ভিক্ষা নিতে ছোটাছুটি করবে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন না, কেননা দুনিয়া দারুল আমাল অর্থাৎ আমল করার জায়গা ছিল। যদি সেখানেই মেনে নিতে তবে কাজ হয়ে যেত, এখন মেনে নেয়া কোনো কাজে আসবে না, কেননা আখিরাত দারুল আমল নয় বরং দারুল জাজা, অর্থাৎ দুনিয়ায় যে সকল আমল করেছে তার প্রতিদান পাওয়ার স্থান। শাফাআতের আশায় গুনাহ সম্পাদনকারী কেমন? শাফাআতের আশায় গুনাহ সম্পাদনকারী এমন যেমন ভালো ডাক্তার পাওয়ার আশায় কারো বিষ খেয়ে নেয়া, এবং হাড়ের অভিজ্ঞ ডাক্তার পাওয়ার আশায় নিজেকে গাড়ির নিচে দিয়ে সমস্ত হাড় ভেঙে নেয়া। আর নিঃসন্দেহে কেউ এ ধরনের কাজ করতে পারে না। অতএব সর্বদা গুনাহ থেকে বাঁচতে থাকা জরুরি। শাফাআতের আশা আল্লাহ পাক ও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে নিজেকে জাহান্নামের আযাবের জন্য সমর্পণ করতে থাকা খুবই বিপজ্জনক। আল্লাহর গোপন ব্যবস্থাপনাকে সর্বদা ভয় করা উচিত। যদি গুনাহের ভয়াবহতায় ঈমানই নষ্ট হয়ে যায় তবে শাফাআত কিভাবে হবে? আল্লাহর শপথ, সর্বদার জন্য দোজখের টকবক করা আগুন ও বর্ণনাতীত আযাবের সম্মুখীন হবে। ওয়াল ইয়াযু বিল্লাহ, অবশ্য বাঁচার শত চেষ্টার পরেও না চাইতেও অনেক সময় যে ব্যক্তি গুনায় ফেঁসে যায় তার উচিত তওবা ও ইস্তিগফার করতে থাকা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট শাফাতের ভিক্ষা চাইতেও থাকা। এই শাফিয়ে উমাম শাহজি যা লে খবর লিল্লাহ লে খবর মেরি লিল্লাহ লে খবর মুজরিম কো বরগাহে আদালত মুজরিম কো বরগাহে আদালত মে লায়ে হ্যায় তকতা হ্যায় বেকাসি মে তেরি রাহ লে খবর আহলে আমাল কো উনকে আমাল কম আয়েঙ্গে মেরা হ্যায় কন তেরে সিবা হায় লে খবর। কালামে রাজার ব্যাখ্যা, হে উম্মতে শাফাতকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওয়াস্তে আমি গুনাহগারের খোঁজ নিন। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুনাহগারদের আদালতে উপস্থাপিত হয়ে গেছি। গুনাহগার গোলাম নিতান্ত অসহায় অবস্থায় শাফাতের আশা নিয়ে আপনার আগমনের বাসনায় অধীর প্রতীক্ষায় আছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে নেককার বান্দাদের জন্য তাদের নেক আমল কাজে আসবে। হায় আমার মতো নেকি শূন্য ও আপাদমস্তক গুনাহে নিমজ্জিত গোলামের নিকট আপনি ব্যতীত আর কে আছেন যে শাফাত করে জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের বিধি বিধানে অলসতাকারী আর তাতে লিপ্ত হওয়া ব্যক্তিদের উদাহরণ ওই সকল লোকের ন্যায় যারা নৌকায় লটারি করলো, তখন কেউ পেল নিচের অংশ আর কেউ পেল উপরের অংশ। ব্যাস, নিচের অংশের লোকদের পানির জন্য উপরের অংশের লোকদের কাছে যেতে হতো। তখন তারা একে দুর্ভোগ মনে করে একটি কুঠার নিল এবং নিচের অংশে এক ব্যক্তি ছিদ্র করতে লাগলো। তখন উপরের অংশের লোকেরা তার কাছে এসে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়ে গেল? সে বলল, আমার কারণে তোমাদের কষ্ট হতো আর পানি ছাড়া তো চলবে না। এবার যদি তারা তার হাত ধরে নেয় তবে তাকে বাঁচিয়ে নিল আর নিজেরাও বেঁচে গেল, আর যদি তাকে সেই অবস্থায় ছেড়ে দেয়া হতো তবে তাকে ধ্বংস করবে এবং নিজেদের জীবনও ধ্বংস করবে। এই হাদিসে পাকের আলোকে মিনাতুল মানাজিতে রয়েছে এই হাদিস শরীফে একটি উদাহরণের মাধ্যমে অসৎ কাজে বাধা দেওয়ার এবং নেকির আদেশ দেওয়ার গুরুত্বকে প্রকাশ করা হয়েছে। আর বলা হয়েছে যে যদি এরূপ মনে করে আমরুন বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকার, অর্থাৎ নেকির দাওয়াত ও অসৎ কাজে নিষেধ করা, এর দায়িত্ব বর্জন করা হয় যে অসৎ কাজে লিপ্তরা নিজেরাই ক্ষতির শিকার হবে, তাতে আমাদের ক্ষতি কি? তবে এই চিন্তা ভাবনা ভুল, এই কারণে যে তার গুনাহের প্রভাব গোটা সমাজকে নিজের মাঝে ঘিরে নেয় এবং যেভাবে নৌকা ছিদ্রকারী একাই ডুবত না, বরং যারা নৌকায় রয়েছে সবাইকে নিয়ে ডুবত, তদ্রূপ অসৎকর্মশীল কিছু লোকের এই অপরাধ গোটা সমাজে সংক্রমিত হয়ে ছড়িয়ে পড়ে। প্রিয় ইসলামী ভাইরা, চাচা আপন প্রাণ বাঁচা বলে শুধু নিজের সংশোধনের চিন্তায় লেগে থাকার পরিবর্তে অন্যদের সংশোধনের দিকেও মনোনিবেশ করা উচিত। কেননা অনেক গুনাহ এমন যে যার ক্ষতি অন্যদেরও পৌঁছে যায়। যেমন যদি কোনো ব্যক্তি চুরির গুনাহ করে তবে তারও ক্ষতি হবে যার চুরি করেছে তারও। একেবারে অনুরূপ ডাকাতি করা, আমানত খেয়ানত করা, গালমন্দ করা, অপবাদ দেয়া, গীবত করা, চুগলখুরি করা, কারো দোষ অন্বেষণ করা, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করা, হত্যাযোগ্য শরীয়তের বিনা অনুমতিতে কাউকে কষ্ট দেয়া, ঋণ আদায় না করা, কারো জিনিস তার অনুমতি ব্যতীত ব্যবহার করা, পিতামাতাকে কষ্ট দেয়া এবং কুদৃষ্টি দেয়া ইত্যাদির বেলায়ও। এখন যদি প্রত্যেককে এসব গুনাহ করা প্রকাশ্য অনুমোদন দিয়ে দেয়া হয় তবে না কারো সম্পদের নিরাপত্তা থাকবে আর না সম্মানের। বরং এভাবে বলা উচিত যে আমাদের সমাজ বন্য পশুদের জঙ্গলের ন্যায় দৃশ্য ফুটিয়ে তুলবে। কিছু গুনাহ এমন যাতে লিপ্ত হওয়াতে মানুষের সম্মানের উপরেও ক্ষতি আসে। যেমন যখন কোনো লোক চকলখোর বা জেনাখোর কিংবা মদ্যপায়ী হিসাবে পরিচিত হয়ে যায় তখন সবাই জানে যে সমাজে তার মর্যাদা কিরূপ হয়ে থাকে। আর কিছু গুনাহ এমন যে যা মানুষের সম্পদে ক্ষতি সাধন করে, যেমন জুয়া খেলায় মেতে ওঠা, সুদে ঋণ নেয়া, কাজকর্ম বাদ দিয়ে নাটক সিনেমা দেখায় মগ্ন থাকা। উল্লেখিত কাজগুলোতে লিপ্ত লোকেরা আর্থিকভাবে যেভাবে উত্তরোত্তর উল্টো ক্ষতি করে থাকে তা কোনো সচেতন ব্যক্তির নিকট অজানা নয়। এ সকল দুনিয়াবী ক্ষতির পাশাপাশি এমন লোক আখিরাতেরও ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা জাহান্নামের ভয়ানক ও ভয়াবহ আজাব রূপে আসতে পারে। গুনাহের পাঁচটি দুনিয়াবী ক্ষতি। গুনাহের দুনিয়াবী ক্ষতির ব্যাপারে দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনা প্রকাশিত 148 পৃষ্ঠা সম্বলিত কিতাব নেকিও কি জাজা আর গুনাহ কি সাজা, এর 51 পৃষ্ঠায় রয়েছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, পাঁচটি বিষয় থেকে মুক্তির জন্য পাঁচটি বিষয় থেকে বিরত থাকো। নাম্বার এক, যে জাতি ওজনে কম দেয় আল্লাহ পাক তাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শস্য স্বল্পতায় লিপ্ত করে দেন। নাম্বার দুই, যে জাতি ওয়াদা ভঙ্গ করে আল্লাহ পাক তাদের শত্রুদেরকে তাদের উপর নিয়োজিত করে দেন। নাম্বার তিন, যে জাতি যাকাত আদায় করে না আল্লাহ পাক তাদের উপর থেকে বৃষ্টির পানি রুখে দেন। আর যদি চতুষ্পদ প্রাণীরা না থাকতো তবে তাদেরকে পানির একটি ফোঁটাও দেওয়া হতো না। নাম্বার চার, যে জাতির মধ্যে অশ্লীলতা ও নির্লজ্জতা ছড়িয়ে পড়ে আল্লাহ পাক তাদেরকে প্লেগ, এই রোগকে ইংরেজিতে প্লেগ বলা হয়, এটি ইঁদুরের শরীরের পোকার কামড়ের হওয়ার একটি মারাত্মক রোগ। এতে বুক, বগল বা অন্ডকোষের নিচে ফোড়া হয় আর প্রচন্ড জ্বর হয়ে থাকে, এই প্লেগ রোগে আক্রান্ত করে দেন। এবং নাম্বার পাঁচ, যে জাতি কুরআনে পাক ব্যতীত বিচার করে আল্লাহ পাক তাদেরকে সীমালঙ্ঘন অর্থাৎ ভুল বিচার করার স্বাদ ভোগ করান আর তাদেরকে একে অন্যের আতঙ্কে লিপ্ত করে দেন, দোয়া কবুল হবে না। আফসোস, শত কোটি আফসোস, বর্তমানে মুসলমানদের মাঝে নেক আমল করার মানসিকতা খুবই কমে গেছে। ব্যাস চারিদিকে গুনাহ আর গুনাহে সয়লাব হয়ে গেছে, নেকি দাওয়াতের প্রতি কোনো বিশেষ আগ্রহ রইল না। আসুন একটি শিক্ষণীয় বর্ণনা শুনি এবং নিজেকে আল্লাহর আজাবে ভীত করি, যেমনটি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, হয় তোমরা সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজের নিষেধ করবে, অন্যথায় আল্লাহ পাক তোমাদের প্রতি শীঘ্রই আজাব পাঠাবেন, অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। এই হাদিসে পাকের আলোকে মিরাতুল মানাজিতে রয়েছে আমরুন বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকার, অর্থাৎ নেকির আদেশ দেয়া ও অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব এড়িয়ে চলা কত বড় অপরাধ। এই হাদিসে স্পষ্টভাবে এই বিষয়টি বর্ণিত হয়েছে। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হয়তো তোমাদের এই দায়িত্ব পালন করতে হবে, নয়তো আল্লাহ পাকের আজাবের সম্মুখীন হতে হবে, এবং এরপর যদি তোমরা দোয়াও করো তবে দোয়া কবুল হবে না। এটা হলো খুবই কঠিনতম শাস্তি বার্তা, অর্থাৎ শাস্তির ধমক, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অলসতা দূর করবে না এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে না, তোমাদের কোনো দোয়াই কবুল হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নেককার হওয়া, গুনাহ থেকে বাঁচা এবং ইমানের নিরাপত্তার জন্য বর্তমান যুগে দাওয়াত ইসলামের দিনই পরিবেশ কোনো নিয়ামতের চেয়ে কম নয়। বর্তমানকার গুনাহে ভরা পরিবেশে বেড়ে ওঠা বড় বড় অপরাধী দিনই পরিবেশে এসে আলহামদুলিল্লাহ সুন্নত অনুসারে নিজেদের ঢেলে সাজিয়েছেন। আসুন এ প্রসঙ্গে একটি মাদানী বাহার শুনি। গুজরাট পাঞ্জাবের এক ইসলামী ভাইয়ের বক্তব্যের সারাংশ হলো, আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমি গুনাহের অন্ধকারে মত্ত ছিলাম। উদাসীনতার অন্ধকার আমাকে দিন থেকে কার্যত এত দূরে সরিয়ে রেখেছিল যে নামাজ রোজার প্রতি কোনো ভ্রুক্ষেপ ছিল না। প্রতিদিনের ন্যায় একদিন কারি সাহেব আমাকে ঘরে কোরআনে পাক পড়ানোর জন্য এলেন। তখন আমি টিভিতে নাটক দেখায় মগ্ন ছিলাম। আমি বললাম, কারি সাহেব আপনি একটু বসুন, আমি নাটকটি দেখে এক্ষুনি আসছি, ব্যাস সামান্যই বাকি আছে। কারি সাহেবের উদ্দীপনাও ছিল পরিপূর্ণ। ধমক দেওয়ার পরিবর্তে খুবই আদরের সাথে একক প্রচেষ্টা করে তিনি আমাকে দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনার প্রকাশিত পুস্তিকা টিভির ধ্বংসলীলা পড়ে শোনালেন। পুস্তিকাটি শুনে আমার মাঝে অত্যন্ত লজ্জা বোধ সৃষ্টি হলো এবং আমি খোদা ভীতিতে আপাদমস্তক কেঁপে উঠলাম। কারি সাহেবের উপদেশ অনুযায়ী আমল করতে গিয়ে আমি যখন আমার বিগত গুনাহের আমলে পর্যবেক্ষণ করলাম তখন আমার অন্তর কাঁদতে লাগলো। হায় শতকোটি আফসোস, আমি জীবনের এত বড় অংশ অহেতুক ও অর্থহীন কাটিয়ে দিলাম আর আমার তা অনুভব হলো না। আলহামদুলিল্লাহ আমি সত্য মনে তওবা করে নিলাম এবং সংকল্প করে নিলাম যে আগামীতে ইনশা আল্লাহ গুনাহ থেকে বাঁচতে থাকব, নিয়মিত নামাজ আদায় করে সুন্নতে ভরা জীবন অতিবাহিত করার চেষ্টা করতে থাকব এবং আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা, মিথ্যা, গীবত, চগলখুরি, ওয়াদা ভঙ্গ করা ইত্যাদি গুনাহ থেকে বাঁচতে থাকবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সুবাসিত দিনী পরিবেশ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং আমার মতো বিপদগামী মানুষও নিজেকে সংশোধন করাতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে দোয়া হলো, আমাকে দিনী পরিবেশে অটলতা দান করো। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই মাদানী বাহারে একক প্রচেষ্টা ও দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনার প্রকাশিত পুস্তিকা টিভির ধ্বংসলীলা পড়ে শোনানোর বরকতের বর্ণনা রয়েছে। আমরা সকলেরই উচিত সুযোগ পেলে একক প্রচেষ্টার মাধ্যমে নেকি দাওয়াত দেয়া, নিঃসন্দেহে একক প্রচেষ্টার মাধ্যমে নেকি দাওয়াত দেয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত এবং অসংখ্য হাদিসে মুবারাকা এর প্রমাণ বহন করে। বর্ণিত মাদানী বাহারটিতে টিভির ধ্বংসলীলা পুস্তিকার উল্লেখ রয়েছে যে যখন কারি সাহেব তার ছাত্রকে উল্লেখিত পুস্তিকাটি পড়ে শোনালেন তখন তার তওবা করার সৌভাগ্য নসিব হলো। সে নামাজি হয়ে গেল এবং দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল। যেসব ইসলামী ভাই ও বোনদের সম্ভব হলে একটি মাদানী ব্যাগ কিনে নিন আর তাতে সামর্থ্য অনুযায়ী মাকতাবুল মদিনার প্রকাশিত পুস্তিকা এবং সুন্নতাবরা বয়ানের ক্যাসেট ইত্যাদি রাখুন। অবশ্য সারাদিন না রাখলেও শুধুমাত্র সময় সুযোগে এই মাদানী ব্যাগ নিজের সাথে রাখুন আর পুস্তিকা ইত্যাদি অন্যদের উপহার প্রদান করুন। সুযোগ অনুযায়ী এটাও করা যায় যে কাউকে শুধু পড়ার জন্য দিন, সে যখন পড়ে ফেরত দেবে তখন তাকে আরেকটি পুস্তিকা প্রদান করুন। এভাবে ক্যাসেট এবং বড় বড় কিতাবেরও ব্যবস্থা করতে পারেন, এতে আপনি অফুরন্ত সওয়াব অর্জন করতে পারবেন। কিন্তু এসব কিছু আপনার নিজস্ব টাকায় যেন হয়, এর জন্য চাঁদা সংগ্রহ করবেন না। তাছাড়া জশনে বিলাদতের সময় কিংবা নিজের মরহুম প্রিয়জনদের ইসালে সবের জন্য বিভিন্ন সময় পুস্তিকা বিতরণেরও ব্যবস্থাও করুন। দার্স ইজতিমা, মাদানী মাশওয়ারা এবং ইসালে সবের মাহফিলে মাকতাবুল মদিনার মাদানী পুস্তিকা ইত্যাদি বিতরণ করে অধিক হারে নেকি দাওয়াত প্রসার করার সওয়াব অর্জন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতে ইসলামের মাকতাবুল মদিনায় প্রকাশিত অনুদিত পবিত্র কোরআন খাজাইনুল ইরফান সম্বলিত কানজুল ইমানের 339 পৃষ্ঠায় নবম পারা সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর এমন ফিতনাকে ভয় করতে থাকো যা কখনো তোমাদের মধ্যে বিশেষ করে শুধু জালিমদেরকেই স্পর্শ করবে না, এবং আরো জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ নইমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আলোকে বলেন, বরং যদি তোমরা তা থেকে ভয় না করো এবং সেটার কারণগুলো অর্থাৎ নিষিদ্ধ বস্তুগুলোকে পরিহার না করো আর সেই ফিতনা অবতীর্ণ হয় তখন এমন হবে না যে সেটার মধ্যে শুধু অত্যাচারী ও অসৎ কর্মপরায়ণ লোকেরাই গ্রেফতার হবে, বরং সেটা সৎ ও অসৎ সকলের নিকটই পৌঁছে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ পাক মুমিনদেরকে নির্দেশ দেন যে তারা যেন নিজেদের মধ্যে কোনো নিষিদ্ধ কাজ সম্পন্ন হতে না দেয়, অর্থাৎ যথাসাধ্য অসৎ কাজে বাধা দেয় ও গুনাহ সম্পাদনকারীদেরকে গুনাহ থেকে নিষেধ করে। যদি তারা এমন না করে তবে আযাব তাদের সবাইকে সম্পৃক্ত করবে, অপরাধী ও নিরপরাধ সবাই তাতে আক্রান্ত হবে। হাদিস শরীফে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বিশেষ লোকদের আমলের উপর আজাবকে ব্যাপক আকারে প্রদান করেন না যতক্ষণ পর্যন্ত সাধারণভাবে লোকেরা এমন করবে না যে নিষিদ্ধ কার্যকলাপকে নিজেদের মধ্যে সম্পাদিত হতে দেখতে থাকবে এবং তাতে বাধা দেয়ার ও নিষেধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের বাধা প্রদান করবে না, নিষেধও করবে না। যখন এমন হতে থাকে তখন আল্লাহ পাক আজাবের মধ্যে সাধারণ ও বিশেষ উভয় শ্রেণীকে লিপ্ত করে দেন। আবু দাউদের হাদিসে রয়েছে, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মধ্যে অবাধ্যতায় লিপ্ত হয় আর সেই লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও তাতে বাধা না দেয় তবে আল্লাহ পাক মৃত্যুর পূর্বেই তাদেরকে আযাবে লিপ্ত করবেন। এতে করে বোঝা গেল যে সম্প্রদায় নাহিউন আনিল মুনকার অর্থাৎ অসৎ কাজে নিষেধ করা বর্জন করে এবং মানুষকে গুনাহের কাজে বাধা দেয় না, তারা নিজেদের এই কর্তব্য বর্জনের পরিণাম স্বরূপ আযাবে লিপ্ত হয়। প্রিয় ইসলামী ভাইরা, বর্তমানে মুসলমানদের একটি বড় অংশ আধ্যাত্মিক, শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন দুরবস্থার শিকার। নেকি দাওয়াত বর্জনের কারণে এ অবস্থায় নয় তো আপনি নিজে খুবই পরহেজগার ও নেককার কিন্তু অন্যদেরকে নেকি দাওয়াত দিচ্ছেন না, এমন সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ থেকে তাদের বাধা দিচ্ছেন না সাধারণ মুসলমান, বরং আপনার পরিবারকে গুনাহে লিপ্ত দেখে মনটাও জ্বলে না, তবে এই হাদিসে মোবারকা বার বার পাঠ করুন, শ্রবণ করুন এবং নিজেকে আল্লাহর আজাবে ভীত করে নেকি দাওয়াতের জন্য প্রস্তুত হয়ে যান, যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আল্লাহ পাক হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, অমুক শহরকে এতে বসবাসকারী সহ উল্টে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আরজ করলো, হে আল্লাহ পাক, শহরটিতে তোমার অমুক নেককার বান্দাও রয়েছে যে চোখের পলক পরিমাণ সময় তোমার অবাধ্যতা করেনি। আল্লাহ পাক ইরশাদ করলেন, শহরটিকে তার উপর উল্টে দাও, কেননা আমার অবাধ্যতা দেখেও তার চেহারা কখনো পরিবর্তন হয়নি। এই হাদিসে পাকের আলোকে মিরাতুল মানাজি কিতাবে রয়েছে। এই হাদিস শরীফ দ্বারা স্পষ্ট হয় যে যেমনি ভাবে নেক কাজে সম্পৃক্ত হওয়া এবং গুনাহ থেকে বিরত থাকা জরুরি, তেমনি দীন ও মিল্লাতের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মুসলমানদের উপর অত্যাচার ও নির্যাতন সহ সামাজিক অবক্ষয়ের কারণে চিন্তিত হওয়াও ইমানের দাবি। যারা আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে সামাজিক অবক্ষয় দূরীকরণে সচেষ্ট থাকে না এবং সামর্থ্য না থাকা অবস্থায় চিন্তিত হয় না, তাদের তাকওয়া কি কাজের? অতএব নিজের সংশোধন ও আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়ার পাশাপাশি দেশ, জাতি ও বিশ্ব মুসলমানের দুরবস্থা দূর করা এবং সমাজকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে পবিত্র করার লক্ষ্যে সচেষ্ট থাকা আমাদের সকলেরই দায়িত্ব। প্রিয় ইসলামী ভাইরা, যে নিজেই নেকির প্রতি আগ্রহী হয়ে থাকে, নিয়মিত সঠিক সময়ে জামাত সহকারে নামাজও আদায় করে, কিন্তু দাড়ি মুন্ডানো মডার্ন বন্ধুবান্ধবের সাহচর্য থেকে দূরে থাকার পরিবর্তে শুধু মানসিক বিনোদনের জন্য তাদের বৈঠকের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে, তাদের অসাবধানতা ও গুনাহে ভরা কথাবার্তায় যদিও চুপচাপ থাকে কিন্তু মনে মনে আনন্দও লাভ করে থাকে, যে স্বভাবতই যদি নফসের ভালো না লাগে তবে তাদের সাথে কেন বন্ধুত্ব রক্ষা করছে। এখন যে বর্ণনাটি উপস্থাপন করা হচ্ছে তা এসব লোকদের জন্য উপদেশ ও শিক্ষণীয় একটি চাবুক স্বরূপ। বর্ণিত আছে আল্লাহ পাক হযরত ইউসা বিন নুন আলাইহিস সালামের প্রতি ওহি প্রেরণ করলেন যে আপনার সম্প্রদায়ের 100,000 মানুষকে আযাব দিয়ে ধ্বংস করা হবে, যাদের মধ্যে 40,000 নেককার আর 60,000 গুনাহগার। তিনি আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক, গুনাহগারদের ধ্বংসের কারণ তো স্পষ্ট, কিন্তু নেককার লোকদের কেন ধ্বংস করা হচ্ছে? আল্লাহ পাক ইরশাদ করলেন, এসব নেককার লোকেরাও ওই সকল গুনাহগারদের সাথে খাওয়া দাওয়া করে থাকে, আমার অবাধ্যতা ও গুনাহ দেখে কখনোই তাদের চেহারা অসন্তোষের চিহ্ন আসে না। দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনার প্রকাশিত 752 পৃষ্ঠা সম্বলিত কিতাব জান্নাতে যাওয়ার আমল এর 661 পৃষ্ঠায় রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখবে তখন তার উচিত যে মন্দ কাজকে নিজের হাতে পরিবর্তন করে দেয়া তথা প্রতিহত করা, এবং যে ব্যক্তি নিজ হাতে তা পরিবর্তন করার সামর্থ্য রাখে না তার উচিত যে নিজের জিহ্বা দ্বারা পরিবর্তন করে দেয়া, আর যে ব্যক্তি নিজের জিহ্বা দ্বারাও পরিবর্তন করার সামর্থ্য রাখে না তার উচিত যে নিজের মনে মনে মন্দ জানা, আর এটা হলো দুর্বলতম ইমানের নিদর্শন। প্রিয় ইসলামী ভাইরা, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে কাউকে গুনাহ করতে দেখে হাত বা জিহ্বা তথা কথা দ্বারা বাধা দেয়াতে নিজেকে অক্ষম মনে করা অবস্থায় আপনি কি মনে মনে মন্দ জেনেছেন? শত কোটি আফসোস, সন্তানের মা খাবার রান্না করতে দেরি করলে, খাবারে লবণ বেশি হয়ে গেলে, সন্তান স্কুল ছুটি করলে তখন অবশ্যই রাগ হয়, কিন্তু পরিবারের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হতে দেখেও কপালে ভাঁজ পর্যন্ত পড়ে না, তাদের বোঝানোর কোনো চেষ্টাও করা হয় না, অথচ সন্তান যখন 10 বছরের হয়ে যায় এবং নামাজ পড়বে না তখন পিতার উপর ওয়াজিব যে প্রহার করে হলেও নামাজ পড়ানো, অন্যথায় গুনাহগার ও দোজখের আযাবের হকদার হবে। আপনিই বলুন, আপনার এরূপ আচরণ কি সঠিক? যেমন অধীনস্থ সন্তানের খারাপ কাজ দেখে পিতা হাতে বাধা দিবে, আলিম কথা দ্বারা বাধা দিবে, যার এই দুটি ক্ষমতা নেই সে কমপক্ষে মনে মনে তো খারাপ জানবে, কিন্তু বর্তমানে এরূপ মানসিকতা কার রয়েছে? আপনিই ভাবুন, যেমন মিউজিক বাজছে নিঃসন্দেহে বাধা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু এটা কি আপনার অন্তরে বিঁধছে? আপনি কি একে মন্দ মনে করছেন? জি না, তাই তো, স্বয়ং আপনার মোবাইলেও তো মাযাল্লা মিউজিক্যাল টোন রয়েছে, দুজন ব্যক্তি গলিতে গালাগালি করছে, খারাপ লেগেছে। জি না, কেন? এই কারণেই যে মাঝে মাঝে আপনার মুখ থেকেও মাযাল্লা গালি বের হয়ে যায়, অমুক মিথ্যা কথা বললো, আপনার কি অশোভন মনে হলো? জি হ্যাঁ, কেন? এই কারণে যে আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে, বাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেন খারাপ লাগবে? কেননা স্বয়ং নিজের মুখ থেকেও তো মাযাল্লা মিথ্যা বের হয়েই যায়। এই উদাহরণ শুধু খোঁচা দেওয়ার জন্যই, অন্যথায় অনেকের অবস্থা এরূপ যে নিজের ফোনে মিউজিক্যাল টোন নেই, গালাগালি ও মিথ্যার অভ্যাস নেই, তবু অন্তরে মন্দ জানা এর মানসিকতাও নেই। যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সত্যিকার অর্থে গুনাহকে মন থেকে খারাপ জানার মানসিকতা সৃষ্টি হয়ে যায়, তবে তো সমাজে সংশোধনের সাড়া পড়ে যাবে। কেননা যখন আমরা গুনাহকে মন থেকে খারাপ জানাতে নিজেরাই অভ্যস্ত হয়ে যাব, তখন অন্যদেরকে বোঝানো শুরু করে দিব এবং ইনশাআল্লাহ চারিদিকে সুন্নতের বসন্ত এসে যাবে এবং নেকি দাওয়াতে সারা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক এবং আমাদের যথাযথ জ্ঞান দান করো, যেন আমরাও অধিকারে নেকি দাওয়াত এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রসারকারী হয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।